السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلن تجد له وليا مرشدا. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبد الله ورسوله. اللهم صل وسلم وبارك على سيدنا محمد وآله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين. أما بعد، فيقول الله سبحانه وتعالى بعد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. ويقول الله سبحانه وتعالى: علمه شديد القوى ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى أفتمارونه على ما يرى ولقد رآه نسلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى. সাদাকাল্লাহুল আলিয়ুল আযীম। সম্মানিত দিনদরদী মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে অগণিত অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে ঝঞ্ঝামুখর পৃথিবীতে তিনি আমাদেরকে সিরাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোচনার মাহফিলে বসার সুযোগ দিয়েছেন, অংশগ্রহণ করার তৌফিক দিয়েছেন। আল্লাহ রব্বুল আলামিন যেন আমাদের এই আজকের বসাকে, অংশগ্রহণ করাকে কিয়ামতের মুসিবতের দিন নাজাতের উসিলা বানিয়ে দিন। আর আমাদের প্রত্যেকের হৃদয়কে নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের প্রেম, নবীর মহাব্বত ভালোবাসা, নবীর শ্রদ্ধা, নবীর মর্যাদাবোধ প্রতিষ্ঠিত করে দেন, যেন আমরা সবাই নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাত মোতাবেক আমাদের জীবন যাপন করতে পারি। আমাদের জীবনটাকে যেন নবীর আদর্শে আদর্শিত করে, প্রতিষ্ঠিত করে গড়ে তুলতে পারি, আল্লাহ পাক যেন আমাদেরকে সে তৌফিক দান করেন। আমাদের ধারাবাহিক আলোচনা চলছিল নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের দ্বিতীয় বৃহত্তম মুজিজা তথা এই মহাবিশ্বের মহাবিস্ময়কর ঘটনা ইসরা এবং মেরাজ সম্পর্কে। দেখুন, ইসরা এবং মেরাজের আলোচনা এতটাই দীর্ঘ যে এটি কয়েক দিনে নয়, কয়েক সপ্তাহেও পুঙ্খানুপুঙ্খানু রূপে আলোচনা করলে শেষ করা যাবে না। আমরা শুধু মৌলিকভাবে মৌলিক বিষয় বস্তুগুলো, যেগুলো সরাসরি পবিত্র কোরআন এবং নবী আলাইহিস সালাতু ওয়াসসালামের সুন্নাহ দ্বারা প্রমাণিত সেই মৌলিক কথাগুলোই আমরা আলোচনায় আনব। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। প্রথমত কথা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরেকজন পয়গম্বর মূসা আলাইহিস সালাতু ওয়াসসালাম, তিনি তূর পর্বতে অবস্থানরত অবস্থায় আল্লাহ রব্বুল আলমিনকে দেখতে চেয়েছিলেন, আল্লাহর কাছে সান্নিধ্য চেয়েছিলেন, কিন্তু আল্লাহ রব্বুল আলমিন সেটিকে রিজেক্ট করে দিয়েছিলেন। কাল আলান তরানি ওয়ালাকিন ইনদুর ইলাল জাবালি ফা ইনস্তাকাররা মাকানাহু ফাসাউফা তরানি। কাল আলান তরানি, হে মূসা, তুমি আমি প্রভুকে কখনোই দেখতে পাবে না এই দুনিয়ার জীবনে, আমাকে দেখতে হলে তোমাকে জান্নাতে আসতে হবে। তোমার এই দুনিয়ার জীবন নিঃশেষ হয়ে তুমি যখন জান্নাতে পৌঁছবে, তখনই কেবলমাত্র আমাকে দেখতে তুমি সক্ষম হবে। পক্ষান্তরে নবী আলাইহিসসালাম মহাপ্রভুর কাছে একবারও মেরাজে যাওয়ার জন্য আশা আকাঙ্ক্ষা ব্যক্ত করেননি, ন্যূনতম চাহিদাও নবীর থেকে প্রকাশ পায়নি। উপরন্ত আল্লাহ রব্বুল আলামিন নিজেই তার পিয়ারা হাবিবকে নিজের সান্নিধ্য দান করার জন্য বিশেষ রজনীতে তিনি নিমন্ত্রণ জানিয়ে সিদরাতুল মুনতাহার পাশে নিয়ে গেলেন। সেখানে এক বিশেষ অবস্থার সৃষ্টি হল। সেই অবস্থায় মহাপ্রভু তার প্রিয় বান্দা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সরাসরি কোনো ধরনের মাধ্যম ছাড়া তিনি কথোপকথন করলেন। কি কথা হয়েছে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাজমে সেটি উল্লেখ করেছেন। ফাওহা ইলা আবদিহি মা আওহা, আমার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যা কিছু অবতরণ করার প্রয়োজন, যা কিছু বলার প্রয়োজন, আমি সেটি ওহী হিসেবে তার উপর নাজিল করেছি, কথোপকথন হয়েছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এই মেরাজে নেওয়ার মৌলিকভাবে কয়েকটি কারণ আছে। একটি কারণ গতকালকে আপনাদের সামনে কিছুটা আমি আলোচনা করেছিলাম, সমস্ত নবীর দাওয়াতি মিশন হল এক এবং অভিন্ন। তারা পথহারা মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করেন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামও তেমনি একজন নবুয়তের দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি হিসেবে এই দুনিয়াতে তার আগমন ঘটেছিল। আর নবীগণ কিসের দিকে মানুষদেরকে ডেকেছেন? জান্নাতের দিকে এবং জাহান্নামের রাস্তার থেকে মানুষদেরকে বাধা দিয়েছেন, মানুষদেরকে পরিহার করার জন্য তাদেরকে নসিহত করেছেন। কোন নবী স্বচোখে জান্নাতও দেখতে পারেননি, জাহান্নামও দেখেননি, একমাত্র নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি জান্নাত দেখতে পেরেছেন আর জাহান্নাম পরিদর্শন করতে পেরেছেন। সুতরাং জান্নাত এবং দোজখ জাহান্নাম সম্পর্কে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের যে নলেজ হয়েছে, জ্ঞান হয়েছে, সেটা হলো চোখে দেখা জ্ঞান। আর অন্যান্য সমস্ত নবীগণের সেই জ্ঞানটি শুধুমাত্র শোনার উপর, ওহির উপর ভিত্তি। এই জন্য সংস্কারকের যদি মতবাদ, যদি কোনো যেদিকে তিনি আহ্বান করছেন সেদিনই জিনিসটি তার যদি দেখা থাকে, তাহলে তার নিজের ইমান তার উপর মজবুত থাকে। আর যখন সংস্কারকের ইমান এবং বিশ্বাস যত বেশি মজবুত হবে, তত বেশি তার দাওয়াতি মিশনটা ফলপ্রসূ হবে, তত বেশি ফলোয়ারদের উপর প্রতিক্রিয়াশীল হবে। এই জন্য নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের মিশনটি খণ্ডকালীন কোনো ভূখণ্ডের জন্য নয়, যুগের কোনো একটি বিশেষ সময়ের জন্য নয়, বরং তার নবুয়তের প্রাপ্তির দিন থেকে, রাত থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তার নবুয়তের পিরিয়ড। শুধু আরবের ভূখণ্ডই তার নবুয়তের পিরিয়ডটা সীমিত নয়, আরবের ভূখণ্ড অতিক্রম করে সমগ্র পৃথিবীর যত দেশ আছে, যত জায়গা আছে, যত শহর আছে, বন্দর আছে, গ্রাম আছে, সব জায়গায় সমভাবে হল তার নবুয়তের এই আলোটা পৌঁছে গিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এই অপ্রতিরোধ্য নবুয়তকে, নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের এই নবুয়তের পরিধি সব নবীর চেয়েতে বৃদ্ধি হওয়াতে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের সংস্কারটাও অন্য নবীর থেকে ভিন্ন হতে হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের সান্নিধ্যে নিয়ে গিয়েছেন। দুই নম্বর কারণ হল, একই বৎসরে যখন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা এবং আবু তালেব দুজনই ইন্তেকাল করলেন, একজন ছিলেন নবী আলাইহিসসালাতু ওয়াসসালামের অন্দরমহলের সাহরা, অন্দল মহলের তিনি হলেন আশ্রয়দাতা ছিলেন, আর একজন ছিলেন বহির্জগতের আশ্রয়দাতা। দুজনেরই যখন ইন্তেকাল হল, নবী আলাইহিসসালাম মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছিলেন। নিজেই সেই বৎসরের নাম দিয়েছিলেন আম্মুল হুজন, অর্থাৎ দুঃখ দুর্দশা বেদনা ভূত বৎসর, শোকের বৎসর। আল্লাহ রাব্বুল আলামিনের এটি নীতি, যখন একটি মানুষ শোকাভূত হয়ে যায়, একটি মানুষ যখন বেদনাগ্রস্ত হয়ে যায়, দুঃখ দুর্দশায় তার হৃদয় ভারাক্রান্ত হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন তখন তার দুঃখকে সুখ দিয়ে পরিবর্তন করে দেন। ইন্নামা আল উসরি ইউসরা, এটি আল্লাহর অমোঘ বিধান। নবী আলাইহিসসালামের এই দুঃখ ভারাক্রান্ত হৃদয়টাকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের সান্নিধ্য দানের মাধ্যম দিয়ে নবী আলাইহিসসালামের হৃদয়কে পুলকিত করে দিলেন, নবী আলাইহিসসালামের হৃদয়কে ভরপুর করে দিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিজের সান্নিধ্যে তিনি নিয়ে গেলেন। মিরাজের আরো অনেকগুলো কারণ আছে, তার মাঝে একটি কারণ আল্লাহ রাব্বুল আলামিন সেখানে নিয়ে গিয়ে নবী আলাই অন্যান্য নবীগণের সঙ্গে সাক্ষাৎ করিয়েছেন। এরপরে ফেরার পথে বাইতুল মাকদাসে নবীগণের আত্মাকে একত্রিত করে সেখানে ইমামতির দায়িত্ব নবীর উপর অর্পণ করা হয়েছে। এর দ্বারা আল্লাহ পাক প্রমাণ করে দিয়েছেন তিনি শুধু উম্মতের জন্যই নবী নন, বরং হল নবীগণের নবী, সাইয়েদুল মুরসালিন, খাতামুন নবীয়িন, নবীগণের তিনি নবী, সমস্ত নবীগণের শ্রেষ্ঠ নবী তিনি। সিদরাতুল মুনতাহায় যখন রসুল পৌঁছলেন, জিবরিল আলাইহিসসালাম সেখানে গিয়ে নিজের অপারগতা প্রকাশ করলেন, এর পরবর্তী ধাপগুলোকে আপনাকে একা একাই সারতে হবে, কারণ হল আমাদের বাউন্ডারি এখানেই শেষ, আমাদের বর্ডার এটি, এই বর্ডারকে অতিক্রম করা আমি জিবরিলের পক্ষে সম্ভবপর নয়। আল্লাহ পাক প্রমাণ করে দিলেন ফেরেস্তাদের মাঝে সর্বশ্রেষ্ঠ যিনি ফেরেস্তা, তার দৌরাত্ব, তার যাত্রা যেখানে গিয়ে শেষ হল, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যাত্রা যেন সেখানে গিয়েই কেবল শুরু হল। আল্লাহ প্রমাণ করে দিলেন তিনি ফেরেস্তাদের চেয়েও শ্রেষ্ঠ। নবী আলাইহিসসালামের এই শ্রেষ্ঠত্ব প্রমাণও মেরাজের জন্য একটি কারণ ছিল। চতুর্থ কারণ হল আল্লাহ রাব্বুল আলামিন এই মেরাজের রাত্রিতে নবী আলাইহিসসালামকে এমন তিনটি গিফট আল্লাহ পাক দান করবেন, যেটি অন্য নবীকে সচরাচর দেওয়া হয়নি। এই তিনটি গিফটের মাঝে একটি হল পাঁচ ওয়াক্ত নামাজ, অন্য নবীগণের উপরও নামাজ ছিল। হযরতে মুসা আলাইহিসসালামের প্রথম ওহীতেই নামাজের নির্দেশ এসেছিল, ওয়া আকিমিস সালাতা লিযিক্রি, আমার স্মরণে তুমি নামাজ আদায় করো। কিন্তু মুসলমানদের উম্মতে মুহাম্মাদের উপর রুকু সিজদা বিশিষ্ট যে বিশেষ ধরনের নামাজ, এই ধরনের নামাজ একমাত্র নবী আলাইহিসসালামের শরীয়তেই আসছে। এই বিশেষ পদ্ধতিগতভাবে পার্থক্য ছিল, কিন্তু নামাজ সব উম্মতের উপরই, সব নবীর উপরই ফরজ ছিল। দেখুন এই মেরাজ কবে হয়েছে, গতকালকে আমরা আলোচনা করেছি ডেটটা, এটা হলো কোনো ফ্যাক্ট না, ডেটটা এত গুরুত্বপূর্ণ বিষয় না। যদি গুরুত্বপূর্ণ হতো নবী আলাইহিসসালাম নিজেই এটিকে ফিক্স করে দিয়ে যেতেন, সাহাবাই কেরাম থেকে এর বিশদ বর্ণনা থাকত। যেহেতু সেটি নেই, এই জন্য এটি নিয়ে আর দীর্ঘ আলোচনারও প্রয়োজন নেই। নবী আলাইহিসসালামের ইসরা হল, নবী আলাইহিসসালাম তিনি মসজিদে নববীতে শুয়েছিলেন অথবা উম্মেহানির ঘরে শুয়েছিলেন। ইমামে মুসলিম আলাইহির রহমা কিতাবুল ঈমানে বাবুল ইসরা বি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইলা সামাওয়াত, এই অধ্যায়ে তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন, দীর্ঘ হাদিস বর্ণনা করেছেন, ইমাম বুখারীও বর্ণনা করেছেন। নবী আলাইহিসসালাম উম্মে হানির ঘরে থাকুন অথবা কাবা শরীফের সামনে তিনি ঘুমিয়ে থাকুন, দুইটি রেওয়ায়েতি আছে। এই সময় হযরতে জিবরিল আলাইহিসসালাম কজন ফেরেশ সহযোগী ফেরেশতাদেরকে নিয়ে এলেন, নবী আলাইহিসসালামের বক্ষকে উন্মোচন করে সেখানে শল্য চিকিৎসা করা হল, ওপেন হার্ট সার্জারি হল। এর আগেও একবার ওপেন হার্ট সার্জারি হয়েছিল বাল্যকালে, যখন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার তত্ত্বাবধানে তায়েফে তিনি বনি সাদ গোত্রের তত্ত্বাবধানে যখন ছিলেন তখন তার শল্য চিকিৎসা হয়েছিল। সেই শল্য চিকিৎসাটা হয়েছিল যে শিশু সুলভ আচরণকে নবী আলাইহিসসালামের হৃদয় থেকে বের করে দেওয়ার জন্য। আর এইবার শল্য চিকিৎসাটা হচ্ছে নবী আলাইহিসসালামের এই দেহ মোবারকটাকে ঊর্ধ্বগমনে নিয়ে যাওয়ার মতো যোগ্যতাশীল করে গড়ে তোলার জন্য। দেখুন, আমরা যখন কোথাও যাই, দূরযাত্রাতে যাই, কয়েক হাজার কিলোমিটার ড্রাইভ করতে হবে, আমরা সহসায় গাড়ির ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নেই, ফুয়েল চেঞ্জ করে নেই। আমরা গাড়ির যে সমস্ত রিপেয়ারিং কাজ আছে, ব্রেকের কাজ আছে, এটা আমরা করে নেই। কারণ হল আমাকে একটু দূরবর্তী যাত্রা পর্যন্ত যেতে হবে। তো নবী আলাইহিসসালাম তিনি মাটির মানুষ, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আদম আলাইহিসসালাম যেমন মাটির সৃষ্টি, আমরাও মাটির তৈরি, নবী আলাইহিসসালামও মাটির তৈরি। ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ, তিনি নিজেই বলেন, ইন্না মাসালা ঈসা ইনদাল্লাহ কামাসালি আদম, ঈসা আলাইহিসসালামের দৃষ্টান্ত আদম আলাইহিসসালামের মতোই। অনুরূপভাবে নবী আলাইহিসসালামের দৃষ্টান্ত অন্যান্য নবীর মতোই, তিনি মাতৃগর্ভেই জন্মগ্রহণ করেছেন, মানুষের প্রজন্মেই তিনি জন্মগ্রহণ করেছেন। সুতরাং এই মাটির দেহ মহাকাশের ঊর্ধ্বগমন, যেখানে মিল্কি রয়েছে, যেখানে রয়েছে ব্ল্যাক হোল, আগুনের স্তর, বরফের স্তর, সূর্য রয়েছে, তারকারাজি রয়েছে, গ্রহ রয়েছে, সব কিছুকে অতিক্রম করে হুজুরকে নিয়ে যেতে হবে। এই জন্য নবী আলাইহিসসালামের শল্য চিকিৎসা করে এই বডিটাকে ঊর্ধ্বগমনে ভ্রমণের উপযুক্ত করে নিয়ে যাওয়া হল। এরপরে নবী আলাইহিসসালাম নিজেই বলেন, আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু থেকে ইমাম মুসলিম আলাইহির রহমা এই হাদিসটি বর্ণনা করেছেন, মুসলিমের 259 নম্বর হাদিস, উতিতু বিল বুরাকি, আমার জন্য বোরাক নিয়ে আসা হল। দেখুন, বোরাক শব্দটি আসছে হল বারকুন থেকে। বারকুন শব্দের অর্থ হল ইলেকট্রিসিটি, বিজলি। ইলেকট্রিসিটির গতি কত? বিদ্যুতের গতি হল 1,86,282 মাইল হল সেকেন্ডে। 1,86,000 মাইল, 86,282 মাইল হল এক সেকেন্ডে হল বিদ্যুতের গতি। তাহলে এত ঊর্ধ্ব গমনের পথ ভ্রমণ করতে হবে অল্প সময়ে, যানবাহনটাও তো সেরকম দ্রুত গতির হতে হবে। সেই জন্য এমন যানবাহন, যেই যানবাহনের নামই হল বোরাক, বোরাকের অর্থ হল দ্রুতগামী, বিদ্যুৎ এর অর্থ এটি না বিদ্যুৎ চালিত, বরং হল বিদ্যুতের মতো গতিসম্পন্ন। অহুয়া দাব্বাতুন আবিয়াদ ফাওকুন ফাওকাল হিমারি দুনাল বাগালি ইয়াদাউ হাফিরাহু ইনদা মুনতাহা তারফিহি, এটি হল সাদা রঙের একটি বাহন, তাবিলুন ফাওকাল হিমার, গাধার চেয়ে বড় আর খচ্চরের চেয়ে ছোট। আমাদের দেশে ছোটবেলায় আমরা দেখেছি যে প্রত্যেকের ঘরে ঘরে বরকতের জন্য বোরাক, ক্যালেন্ডারে বোরাক লাগিয়ে রেখেছে। বোরাক কি? এক উর্বশী সুন্দরী তরুণী তন্নী নারীর হলো উপরের টুকু হলো নারীর ছবি, সামনের টুকু, আর পিছনের টুক হলো ঘোড়ার ছবি, দুটি পাখা লাগানো। এরপরে মানুষজন বলতো কি, যে এটা হলো আল্লাহর রসুলের মেরাজে যাওয়ার বোরাকের হলো ছবি, আল ইয়াযু বিল্লাহ। কোন জিনিসের নাম বোরাক আর আমরা ছবি লাগিয়েছি কি, আবার সেটি রাখে হলো বরকতের জন্য, আল ইয়াযু। এটা হলো বেদআ, অন্যতম একটি বেদআ, এরকম কল্পনিক বোরাক বানিয়ে সেই ছবি ঘরে রাখা। قال فركبته حتى اتيت بيت المقدس, আমাকে আমি তার উপরে উঠে বসলাম, আমাকে বাইতুল মাকদাসে নিয়ে যাওয়া হলো। বাইতুল মাকদাস, বাইতুল মাকদাস, এটির আর পরিচয় আপনাদের দিতে হবে না, আমরা প্রত্যেকেই জানি। মক্কাতুল মুকাররমা থেকে বাইতুল মাকদাসের দূরত্ব প্রায় 1235 কিলোমিটারের মতো। এই দূরত্বের জার্নিতে নবী আলাইহিসসালামকে নিয়ে যাওয়া হলো। লাইলাম মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, মহিমাম্বিত প্রভু যিনি সকল প্রকার দুর্বলতা অপারগতা থেকে পবিত্র, যিনি তার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাত্রিকালীন সময়ে ভ্রমণ করিয়েছেন, মিনাল মসজিদিল হারাম ইলাল মসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত। দেখুন এখন প্রশ্ন জাগে, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে কেন নেওয়া হলো? মসজিদুল হারাম থেকে ডাইরেক্ট ঊর্ধ্বগমনে নিয়ে গেলেই তো হতো, মসজিদুল আকসাতে কেন নেওয়া হলো? এর কারণ হলো কয়েকটি। একটি কারণ হলো আকাশের দরজা আছে, আকাশের দরজা হলো বাইতুল মাকদাসের উপরে, আর মসজিদুল হারামের উপর আকাশের দরজা কেন নেই? কারণ হলো মসজিদুল হারামের ভিতরে, চারিদিক দিয়ে মসজিদুল হারাম, ভিতরে হলো কাবাতুল মোশাররফা। এই কাবাতুল মোশাররফার একদম ঊর্ধ্বে গিয়ে সপ্ত আকাশের উপর ফেরেস্তাদের কাবা, যার নাম হলো বাইতুল মামুর। নবী আলাইহিসসালাম যাত্রা শুরু করেছিলেন, জার্নি শুরু করেছিলেন মসজিদুল হারাম থেকে, স্টপ ওভার করেছেন মসজিদুল আকসাতে গিয়ে, সেখান থেকে একটানে চলে গেছেন সপ্ত আকাশ ভেদ করে মসজিদুল বাইতুল মামুরে তিনি পৌঁছে গিয়েছিলেন। এরপরে সেখান থেকে ঊর্ধ্বগমনে তিনি গিয়েছেন। নবী আলাইহিসসালাম এই জন্য বাইতুল মাকদাসে নেওয়া হয়েছিল। আর একটি কথা হল, বাইতুল মাকদাস এমন একটি জায়গা, আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, যার চারিদিক দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বরকত আর বরকত দিয়ে রেখেছেন। এই বরকত বলে নবুয়তের বরকত বোঝানো হয়েছে, আর বাহ্যিক বরকত হলেও বরকত, কারণ বাইতুল মাকদাসের আশপাশ দিয়ে, সুবহানাল্লাহ, হেব্রন সিটিতে যখন আমি গিয়েছিলাম, হেব্রন সিটিতে গিয়ে, যেটা নাকি মদিনাতুল খলিল বলা হয়, যেখানে ইব্রাহিম আলাইহিসসালাম, সারা আলাইহিসসালাম, ইসহাক আলাইহিসসালাম, ওনার ওয়াইফ ইউসুফ আলাইহিসসালাম, এই মহা মনীষীদের কবর রয়েছে। দুর্ভাগ্য সেই মসজিদটাও দুভাগ করে দিয়েছে, এক ভাগ হল ইহুদি জাতির জন্য অর্ধেক অংশ, আর এক অংশ মুসলমান খ্রিস্টান উভয়ের জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই পয়গম্বর সহ অধিকাংশ পয়গম্বর বাইতুল মাকদাসকে কেন্দ্র করে সেখানে বসতি স্থাপন করেছিলেন, মানুষ সভ্যতা সেখানেই শুরু হয়েছিল। এই জন্য যার চারিদিক দেয়া হল বরকতময়। তো এই দুইটি মসজিদের যে উদ্দেশ্য একই, অভিন্ন, এই জন্য লিঙ্ক করার জন্য আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে যাওয়া হয়েছিল। মসজিদুল আকসা, অধিকাংশ মানুষ মসজিদুল আকসা এবং কুব্বাতুস সাখরার মাঝে পার্থক্য করতে পারে না। সোনালি ডোম যেটা আছে, এই ডোমটাকেই মসজিদুল আকসা মনে করে। আসলে মসজিদুল আকসা যদি আমি না যেতাম, তাহলে আমারও এই ধারণা আমারও হৃদয়ের মাঝে ছিল যে এই কুব্বাতুস সাখরা তথা ডোমটাই বুঝি মসজিদ। মসজিদুল আকসাতে এর এরিয়াটা হলো আকসা শব্দের অর্থ হলো দূরে, দূরবর্তী। তাহলে এমন মসজিদ যেটি নাকি মক্কাতুল মোকাররমা থেকে দূরবর্তীতে অবস্থিত। কারণ হলো কি, সেই জামানাতে মসজিদুল হারাম ছাড়া আর কোন সৌদি আরবে কোনো মসজিদের অস্তিত্ব ছিল না, খালিজে উপসাগরীয় দেশে কোনো মসজিদ ছিল না। একটি মসজিদ ছিল, সেটি হল সেই দূরবর্তী দেশ মসজিদুল আকসা, তথা হল প্যালেস্টাইনে অবস্থিত। এই জন্য আল্লাহ পাক তাদের ধারণা অনুযায়ী আল্লাহ পাক মসজিদুল আকসা বলেছেন। মসজিদুল আকসা এটি হল 1,44,000 স্কোয়ার মিটার। এখানে পাঁচটা মসজিদ আছে, যেটি নাকি মেইন মসজিদুল আকসা সেটা হল মাটির নিচে কুব্বাতুস সাখরাত থেকে প্রায় 300-400 মিটার হল দক্ষিণ দিকে হয়। মাটির নিচে আন্ডারগ্রাউন্ডে যে মসজিদ এটা হল মেইন মসজিদ। এরপরে মারওয়ানি মসজিদ আছে, আব্দুল মালিক ইবনে মারওয়ান তিনি হলেন আসল মসজিদুল আকসাকে এক্সটেনশন করেছিলেন, সেটিকে বলা হয় হল মেইন মসজিদ, যেটা নাকি বেজমেন্টে আছে তাকে বলা হয় মসজিদুল আকসা আল কাদিম, অর্থাৎ হল ওল্ড মসজিদুল আকসা, অরিজিন মসজিদুল আকসা। এরপরে এর পাশে এক্সটেনশন যেটাতে হয়েছে আব্দুল মালিক ইবনে মারওয়ান করেছিলেন এক্সটেনশনটি, এই জন্য এই এক্সটেনশনকে বলা হয় মসজিদুল মারওয়ান। আর এখন যেটি মসজিদ আছে গ্রাউন্ড লেভেলে, এটাকে বলা হয় হল হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগের মসজিদ, এটা হল মেইন মসজিদ হিসেবে এখন বিবেচিত হয়। আর একটি মসজিদ হল একেবারে দক্ষিণ পশ্চিম কর্নারে, যেটা ওয়েস্টার্ন ওয়ালের সাথে, ওয়েস্ট মসজিদ, সেটাকে বোরাক মসজিদ বলা হয়। নবী আলাইহিসসালাম সেই বোরাক মসজিদের ওখানেই নিজের বাহনকে, বোরাককে তিনি বেঁধে তারপরে হল ঊর্ধ্বগমনে গিয়েছিলেন। এই বোরাক মসজিদ থেকে, বোরাক মসজিদের পূর্ব পশ্চিম পাশের দেওয়ালটাই হল ওয়েস্টার্ন ওয়াল, আর পূর্ব পাশেই হল মসজিদ। একই দেওয়ালের দুই পার্শ্ব, একদিকে মসজিদ আর একটি হল ওয়েস্টার্ন ওয়াল যেটাকে বলা হয়। ইহুদি ভাইদের সেটি হল সবচেয়ে পবিত্র স্থান বলে বিবেচিত হয়। আর ডোম যেটাকে আছে, এই ডোমটাকে বলা হয় কুব্বাতুস সাখরা, এটা আসলে মেইন মসজিদ নয়। এর নিচে একটি পাথর আছে, এই পাথরের উপর থেকেই নবী আলাইহিসসালামের যাত্রাটা হল ঊর্ধ্বগমনে শুরু হয়েছিল। সেই জন্য খলিফা যখন মারওয়ান খলিফাতুল মুসলিমিন হলেন, নবী আলাইহিসসালামের এই স্মৃতি বিজড়িত এই জায়গাটিকে মুসলিম জাতির জন্য চিরস্মরণীয় করে রাখার জন্য তিনি ডোম তৈরি করলেন। দেখবেন যে ডোমের পাশে আর একটা ছোট ডোম আছে, এটা হল টেস্টের জন্য করেছিলেন যে কেমন লাগবে দেখতে। 22 ক্যারোট গোল দিয়ে পুরাটাই হল ডোমটাকে তিনি বানিয়েছিলেন। 4টা সিজন আছে, এই জন্য দরজা হল 4টা। 12টা মাস আছে, এই জন্য ডোমের উইন্ডো আছে হল 12টা। 365 দিন বৎসরে এর যে উচ্চতা যদি মিটার দিয়ে ভাগ করা হয় তাহলে এই 365 দিনে বিভক্ত হয়ে যায়। এ ধরনের ক্যালকুলেশন করে তিনি করেছিলেন। তো নবী আলাইহিসসালাম তিনি বাইতুল মাকদাসে এলেন, তখন বাইতুল মাকদাস গ্রাউন্ড লেভেলে ছিল না, এটা হলো আন্ডারগ্রাউন্ডে ছিল। কালা ফারাবাতুহু বিল হালকাতিল্লাতি ইয়ারবিতু বিহাল আম্বিয়া, মূল বাইতুল মাকদাস থেকে যেখানে বোরাক তিনি বেঁধেছিলেন সেই জায়গার দূরত্ব অ্যাটলিস্ট 800 থেকে 1,000 মিটারের দূরত্ব। সেই 1,000 মিটার দূরে তিনি যেই হোলের সঙ্গে, আংটার সঙ্গে তিনি তামাম আম্বিয়া ইকরাম নিজেদের বাহন বেঁধে মসজিদে আসতেন, তার সঙ্গে বোরাককে বেঁধে নবী আলাইহিসসালাম মসজিদে প্রবেশ করলেন। ثُمَّ دَخَلْتُ الْمَسْجِدَ فَصَلَّيْتُ فِيهِ رَكَعَتَيْنِ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুরাকাত তাহিয়াতুল মসজিদ নামাজ আদায় করলেন, দুবার নামাজ পড়েছেন, যেতে একবার আসতে একবার। ثُمَّ خَرَجْتُ, এরপরে আমি সেখান থেকে বের হয়ে এলাম, মসজিদুল আকসা থেকে বের হয়ে উত্তর দিকে বর্তমানে যেটা নাকি ডোম আছে কুব্বাতুস সাখরা এর দিকে এলাম।
فجاءني جبريل عليه الصلاة والسلام بإناء من خمر وإناء من لبن. এরপরে জিবরিল আলাইহ সালাতু ওয়াসালাম আমার সামনে দুটি পেয়ালা উপস্থিত করলেন, একটি দুধে ভর্তি পেয়ালা আর একটি পানি ভর্তি পেয়ালা, মদ ভর্তি পেয়ালা। আমি তখন ফখতারাতুল লবন, আমি দুধের পেয়ালা হাতে নিয়ে আমি পান করলাম, কারণ জার্নির দ্বারা আমি হল পিপাসিত হয়ে গিয়েছিলাম। ফকওয়ালা জিবরিল ফখতারাতাল ইখতারাতাল ফিতরা, আপনি স্বভাব ধর্মের উপর আপনি আমল করেছেন, আপনার পবিত্র, আপনার আত্মা যেমন পবিত্র দুধও তেমন পবিত্র, দুধ যেমন পবিত্র আপনার আত্মাও তেমন পবিত্র। এরপরে এই যখন নাকি আমি বাইরে এসেছি, আসার পরে মসজিদের বাইরে সেই পাথরের উপরে এক বিশেষ ধরনের সিঁড়ি আনা হলো, বিশেষ ধরনের এলিভেটার আনা হলো। আপনারা যারা সিএন টাওয়ারে উঠেছেন নিউ ইয়র্ক সিটিতে, যখন নাকি টুইন টাওয়ার ছিল, যারা উঠেছিলেন, আলহামদুলিল্লাহ আমি একবার উঠেছিলাম, তাহলে সিএন টাওয়ারে যারা ওঠেন, এই ধরনের বুর্জে খলিফাতে যারা উঠেছেন, এই ধরনের বড় বড় টাওয়ারে উঠতে যে এলিভেটার ব্যবহার করা হয়, এই এলিভেটারটি একটি হলো বিশেষ ধরনের এলিভেটার, বুর্জে সাআ। মক্কাতুল মুকাররমা যে ঘড়ি টাওয়ার আছে, এটাও তো ঘড়ির ভিতর পর্যন্ত যাওয়া যায়, ঘড়ির ভিতরে আপনারা যাবেন, সেখানে আল্লাহর কিছু কুদরতের নিদর্শন আছে এবং মুসলিম বিজ্ঞানীদের আবিষ্কৃত দুনিয়ার মুসলমানদের বিজ্ঞানে অবদানগুলো সেখানে স্মৃতিময় করে রাখা আছে। সুবহানাল্লাহ, এটি দেখা দরকার, বুর্জে সাআ অর্থাৎ হল ক্লক টাওয়ারের ভিতরে যারা উঠেছেন, বিশেষ ধরনের এলিভেটার এক টানে একদম উপরে নিয়ে যায়। সুতরাং নবী আলাইহিস সালাতু ওয়াসালামকে সিদ্রাতুল মুনতাহা পর্যন্ত নিয়ে যেতে হবে, কি ধরনের দ্রুতগামী দ্রুতগতি সম্পন্ন একটি বোরাকের প্রয়োজন, একটি এলিভেটারের প্রয়োজন, একটি লিফটের প্রয়োজন, আর কি সেটি কত সৌন্দর্যমণ্ডিত হতে পারে সেটিকে উপস্থিত করা হল। এই সিঁড়িটার নাম, এই এলিভেটারটার নামই হল মেয়েরাজ। তাহলে এখান থেকে মেয়েরাজ শুরু হল, আর মসজিদ হারাম থেকে তিনি যে যাত্রা শুরু করেছিলেন মসজিদুল আকসা পর্যন্ত, এই যাত্রাটুকু ছিল হল বোরাকের উপরে, বোরাক এখানেই তিনি বেঁধে রেখে চলে গেছেন। সুম্মা আরাজা বিনা ইলা সামাই দুনিয়া, এরপরে প্রথম আকাশে এক টানে বোরাক প্রথম আকাশে নিয়ে গেল নন স্টপ। ফাস্তাফতাহ জিবরিল, জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম আকাশের করা নাড়লেন, এই খোলো খোলো দেখো কে এসেছেন। আকাশের দ্বার রক্ষী ফেরেশতারা বললেন যে কালা ফাস্তাফতাহ জিবরিল ফাকিলা মান আনতা, আপনি কে, কে দরজা খুলতে আহ্বান করছেন, এই নিশি রজনীতে আকাশের দরজা খোলার নির্দেশ দান করছেন, কে আপনি? কালা জিবরিল, তিনি বললেন আমি তোমাদের নেতা, আমি তোমাদের বড় সাহেব জিবরিল আলাইহিস সালাতু ওয়াসালাম। এরপরে তাকে জিজ্ঞেস করলেন অমাম্মা আকা, আপনার সঙ্গে আরেকজন দেখি উনি কে? কালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন শুধু ফেরেস্তাদের চেয়ে উত্তম না, তমাম মখলুকাতের মাঝে যিনি শ্রেষ্ঠ মখলুক তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ, তাক তিনি আমার সঙ্গে আছেন। কেইলা ওয়াকাদু বুইসা ইলাই, তাকে আনার জন্য কি আপনাকে পাঠানো হয়েছিল? তিনি কি আল্লাহর বিশেষ নিমন্ত্রণে আসছেন, নাকি আপনি ক্ষমতার অপব্যবহার করে আপনি সাথে নিয়ে আসছেন? কালা কদ বুইসা ইলাই, হ্যাঁ তাকে আনার জন্য আমাকে পাঠানো হয়েছিল। ফাফুতিহা লানা ফাইদান আনা বি আদম, আমাদের জন্য আকাশের দরজা খুলে দেওয়া হল। আকাশের দরজা ভেদ করে যখন প্রথম আকাশে প্রবেশ করলাম, আমরা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াসালামের সাক্ষাৎ পেলাম। বাবাজান একদম সর্বশ্রেষ্ঠ সন্তান আজকে আল্লাহর সান্নিধ্য লাভের জন্য আজকে যাত্রা শুরু করেছেন, পথের মধ্যে বাবাজান এসে বসে আছেন। আমরা যদি
দেশে যায় দেখবেন কারো বাবা মা যদি বৃদ্ধ থাকেন তাদের মন মানে না, ছেলেকে কখন দেখবে, শরীর অসুস্থ, এরপরেও দেখবেন যে ন্যাংরাতে ন্যাংরাতে এয়ারপোর্টে এসে বসে থাকে। প্লেন যেটা নাম ল্যান্ড করে মনে করে যে আমার ছেলে বুঝি এটাতেই আসছে। হাই রে, এই বাবা মার কদর বুঝলাম না আমরা, এই বাবা মার সঙ্গে আমরা নাফারমানি করি, এই বাবা মা আমরা কষ্ট দেই। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম প্রথম আকাশে গেলেন, বাবা জান এসে উপস্থিত, শ্রেষ্ঠ সন্তান আজকে আসছে, সুতরাং তাকে অভ্যর্থনা জানানো, এটা হলো বাবার জন্য হলো গৌরব। এরপরে আমাকে অভ্যর্থনা জানালেন, আমার জন্য কল্যাণের দোয়া করলেন। হযরত আদম আলাইহি সালাতু ওয়াসালামের ডান পার্শ্বে দেখলাম হাজার হাজার মানুষ, তিনি ডান পার্শ্বের এই মানুষগুলার দিকে যখন তাকান তখন তিনি হেসে ফেলেন, মুস্কি হাসেন। কিছু হাজার হাজার মানুষ তার বাম পার্শ্বে, বাম পার্শ্বের লোকগুলির দিকে যখন তাকান তিনি কাঁদতে শুরু করেন। আমি জিব্রিলকে জিজ্ঞেস করলাম যে এই মুরব্বী কে, তখন তিনি বললেন যে তিনি আপনার পিতা আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম। তিনি আর এই ডান দিকের যে সমস্ত মানুষগুলা দেখছেন তারা হলো তার জান্নাতি সন্তান। সন্তানের সুঅবস্থা দেখলে, ভালো অবস্থা দেখলে পিতা মাতার মন ঠান্ডা হয়ে যায়, চক্ষু শীতল হয়ে যায়, হৃদয় পুলকিত হয়ে যায়। সুতরাং এই জান্নাতি সন্তানদেরকে দেখে তিনি হেসে ফেলেন। আর সন্তানের কষ্ট বাবা মার জন্য সবচাইতে বড় দুঃখজনক হয়ে যায়। বাবা মার এর চেয়ে আর কষ্টের কোনো কারণ থাকতে পারে না, সন্তানের যদি কষ্ট তারা দেখেন, পিতামাতার ঘুম হারাম হয়ে যায়। তিনি যখন এই বামপাশের জাহান্নামী সন্তানদের দিকে লক্ষ্য করেন, সন্তানদের কষ্ট সহ্য করতে না পেরে তিনি কেঁদে ফেলেন। এরপরে আমাদেরকে প্রথম দ্বিতীয় আকাশে নিয়ে যাওয়া হল। সেই দ্বিতীয় আকাশে গিয়ে হযরতে ঈসা আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইয়াহইয়া ইবনে জাকারিয়া আলাইহিসসালাতু ওয়াসসালাম দুই খালাতো ভাইয়ের সঙ্গে সাক্ষাৎ হল। তৃতীয় আকাশে গিয়ে সৈয়দিনা ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হল। একইভাবে প্রত্যেক আকাশে যাওয়ার সময় অনুমতি নিয়ে আকাশের দরজা খোলা হয়েছে। হযরত ইউসুফের কথা যখন হুজুর বলছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত তার রূপে আকৃষ্ট হয়ে গিয়েছেন। তিনি বলতেছেন, ইদান হুয়া কদ উতিয়া শাতরাল হাসান, আল্লাহর এই পয়গম্বরকে আল্লাহ পাক যেন সারা পৃথিবীর সৌন্দর্য মণ্ডিতর এক বিরাট অংশ তাকে দান করেছেন। এত সুন্দর মানুষ হতে পারে, তবে কিন্তু রসুলের চেয়ে সুন্দর নয়। যাই হোক, ফারাহাবা ফাদা আলী বিখাইরিন। এরপরে চতুর্থ আকাশে নিয়ে যাওয়া হল, ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হল। পঞ্চম আকাশে আমাদেরকে নিয়ে যাওয়া হল, পঞ্চম আকাশে হারুন আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হল। ষষ্ঠ আকাশে আমাদেরকে নিয়ে যাওয়া হল, ষষ্ঠ আকাশেও একইভাবে অনুমতি নিয়ে দরজা খোলা হল, সেখানে সৈয়দিনা মুসা আলাইহিসসালাতু ওয়াসসালামের সঙ্গে সাক্ষাৎ হল। তিনি আমাদেরকে অভ্যন্তরা জানালেন মারহাবাম, তিনি মারহাবা বলে আমাদেরকে দোয়া করলেন, মারহাবাম বি আখিস সালিহ ওয়ান নবিয়্যিস সালিহ, হে আমার নেককার ভাই নেককার নবী, আপনাকে অভ্যর্থনা জানাচ্ছি। এরপরে সপ্তম আকাশে তিনি তাকে নিয়ে যাওয়া হল, অনুমতি নিয়ে দরজা যখন খোলা হল তখন কদ বুইসা লি ফা ফুতিহা লানা ফা ইদান আনা বি ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম। দেখুন, এখানে একটি জিনিস আমাদের চিন্তার বিষয়, প্রথম আকাশে আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম আর সপ্তম আকাশে আরেক পিতা ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম, আকাশের পরিধির দুই প্রান্তে দুই পিতা বসে আছেন। একজন প্রথম আকাশে নেমে এসেছেন যার আমরা আসল সন্তান, আর একজনের সপ্ত আকাশে বসে আছেন যিনি নাকি আমাদের ধর্মীয় পিতা, যার আমরা ধর্মীয় সন্তান, তিনি বসে আছেন। মুসনিদান দহরাহু ইলাল বাইতুল মামুর,
তিনি বাইতুল মামুরের দেয়ালের সঙ্গে হেলান দিয়ে বসে আছেন। وَإِذَنْ هُوَ يَدْخُلُ كُلَّ يَوْمٍ سَبْعُونَ أَلْفَ مَلَكٍ لَا يَعُودُونَ إِلَيْهِ। আর এই বাইতুল বাইতুল মামুরে প্রত্যেক দিন তাওয়াফ করার জন্য 70,000 ফেরেশতা প্রবেশ করেন। যেই ফেরেশতা একবার এসেছেন আর জীবনে কোনদিন আসতে পারবেন না। এরপরে আমাদেরকে সেখান থেকে নিয়ে যাওয়া হলো। ثُمَّ ذَهَبَ بِي إِلَى السِّدْرَةِ الْمُنْتَهَى। আমাদেরকে এক টানে নিয়ে যাওয়া হলো সিদরাতুল মুনতাহার কাছে। সিদরাতুল মুনতাহা কি? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম নিজেই বলেন, একটি হলো একটি বরই গাছ। وَإِذًا وَرَقُهَا كَآذَانِ الْفِيلَةِ। পৃথিবীর সবচেয়ে বড় হাতির কানের সমান তার হলো এক একটা পাতা, অর্থাৎ হলো এটি একটি দৃষ্টান্ত দিয়েছেন, আসলে বাস্তব অর্থে এর চেয়ে বড়। দৃষ্টান্ত দিতে গেলে মাছের কান, গরুর কান অথবা অন্য কোন ছাগলের কান, এগুলো সব হলো ছোট ছোট। সবচাইতে বড় কানের সঙ্গে তুলনা যদি আমরা করতে যাই তাহলে সেটা হাতির কান বলতে হবে, যেহেতু তিমি মাছের কান থাকলেও সেটা দৃশ্যত না, ভাসমান নয়, এই জন্য হাতির সঙ্গে তুলনা করেছেন, আদো হাতির মতো না, এর চেয়ে অনেক বড়। ওয়াইদান সামারুহা কালকিলাল। আর তার ফলগুলো হেজাজি মটকির সমান, যেই মটকিতে 10 মনের মতো পানি তোলা সম্ভবপর, এই ধরনের মটকি একে বলা হয় হলো কিলাল। ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহ মা গাশিয়া তাগাইয়ারাত ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইয়াসতিউ আইয়ান ইয়ানআতাহা মিন হুসনিহা। এরপরে যখন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামের কাছ থেকে বিদায় নিয়ে সিদরাতুল মুনতাহার দিকে যাচ্ছিলেন, সিদরাতুল মুনতাহার দিকে যাওয়ার পথেই নবী আলাইহিস সালাতু ওয়াসালাম বলেন, আমি এক ধরনের খরখর খরখর আওয়াজ শুনতে পেলাম, যেমন আমরা ছোটবেলায় দেখেছি বাঁশের কলম দিয়ে যখন আমাদের মুরব্বীরা যখন কোনো কিছুর উপর, কাগজের উপর অথবা কলার পাতার উপর অথবা যে শাপলা পাতার উপর লিখতেন, এক ধরনের আওয়াজ হয়, এই ধরনের লিখনির আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, এই ভাই জিবরিল, এটা কিসের আওয়াজ? জিবরিল আলাইহিসসালাতু ওয়াসালাম বললেন, এটি হলো ভাগ্য লিপি লিখনির আওয়াজ, কলমের আওয়াজ। এরপরে সিদরাতুল মুনতাহার সেই বরই গাছে নিয়ে যাওয়া হলো। দেখুন, একজন একটি দেশের রাষ্ট্রপতি যখন আরেক দেশে তিনি রাষ্ট্রীয় সফরে যান, এয়ারপোর্টে যখন নামেন তাকে হলো গার্ড অব অনার দেওয়া হয়, লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়। সেখান থেকে এয়ারপোর্ট থেকে রাষ্ট্রীয় অতিথি ভবন পর্যন্ত রাস্তার চারিদিকে বিভিন্ন ধরনের ব্যানার, বিভিন্ন ধরনের ফুল, বিভিন্ন ধরনের সাজসজ্জা সেখানে গ্রহণ করা হয়। আল্লাহ রব্বুল আলমিনের শ্রেষ্ঠ বান্দাকে আল্লাহ পাক সান্নিধ্য দেওয়ার জন্য আল্লাহ পাক তার সঙ্গে ডাইরেক্ট সরাসরি কথোকথনের জন্য নিমন্ত্রণ করে নিয়ে যাচ্ছেন। সিদরাতুল মুনতাহাকে কি রব্বুল আলমিন একটু ডেকোরেট করবেন না? আল্লাহকে এই গাছকে একটু সাজাবেন না? নবী আলাইহিস সালাতু ওয়াসালাম এটি বলতেছেন, ফালাম্মা গাশিয়াহা মিন আমরিল্লাহ মা গাশিয়াহা মা গাশিয়া তাগাইয়ারাত। যখন এই সিদরাতুল মুনতাহার গাছটাকে ঘেরাও করে নিল, কি ঘেরাও করে নিল? জানাওয়ার। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে নিজেই বলেছেন, ইদ ইয়াগশাস সিদরাতা মা ইয়াগশা। সিদরাতুল মুনতাহাকে ঢেকে নেওয়া, যা কিছু ঢেকে নেওয়ার তা ঢেকে নিয়েছিল। প্রতিটি পাতাতে পাতাতে এক একটি এক একজন ফেরেস্তাকে স্বর্ণের প্রজাপতি বানিয়ে আল্লাহ রাব্বুল আলামিন সেখানে বসিয়ে রেখেছিলেন।
কি গান শোনানোর জন্য দেখেন রাষ্ট্রপতি আসছে, যদি নাকি দেশীয় সঙ্গীত না শুনে যায় তাহলে ভালো লাগে? আল্লাহর রসুলকে সঙ্গীত শোনানো হয়েছে, সে সঙ্গীতটা কি? সুবহান আল্লাহ সুবহান আল্লাহ সুবহান আল্লাহর সঙ্গীত। লাইটিং কিসের দ্বারা করা হয়েছিল? আল্লাহ রব্বুল আলমিনের নূরের তাজাল্লিতে সিদরাতুল মুনতাহার লাইটিং করা হয়েছিল। হুজুর বলতেছেন যখন আল্লাহর নূরের তাজাল্লি বিকিরণ ঘটল, তাগাইয়ারাত, এমন সৌন্দর্য মণ্ডিত হয়ে গেল, ফামা আহাদুম মিন খালকিল্লাহ ইয়াস্তাতিউ আন ইয়ানআতাহা মিন হুসনিহা, পৃথিবীর কোন মানুষের কোন মখলুকাতের কোন সৃষ্টির পক্ষে সম্ভবপর নয় সিদরাতুল মুনতাহাকে সেদিন যে ডেকোরেশন করা হয়েছিল, সেদিন যে সুশোভিত করাতে হয়েছিল, আলোকসজ্জা করা হয়েছিল, এর প্রশংসা হক আদায় করে কেউ বলতে সক্ষম, লিখতে সক্ষম অথবা ব্যক্ত করতে সক্ষম, কি ধরনের সৌন্দর্য মণ্ডিত করা হয়েছিল সিদরাতুল মুনতাহাকে। নবী আলাইহিসসালাম যখন সিদরাতুল মুনতাহায় গেলেন, দেখুন সিদরাতুল এক রাওয়ায়েতে আসছে, এক হাদিসে আসছে যে সিদরাতুল মুনতাহা ষষ্ঠ আকাশে, আর এই রাওয়ায়েতে যেটি আমরা আলোচনা করছি সিদরাতুল মুনতাহা সপ্ত আকাশে। আসলে ঘটনাটা কি? ঘটনাটা হল সিদরাতুল মুনতাহার কাণ্ডটা সপ্ত আকাশে উপরে, আর এর ডালপালা গিয়ে ঠেকেছে হল সপ্ত ষষ্ঠ আকাশে। তাহলে দুই হাদিসের মাঝে সামঞ্জস্যতা সৃষ্টি হয়ে যায়। এই জায়গায় গিয়ে জিবরিল আলাইহিসসালাম নিজের আপন স্ট্রাকচারের সাথে ছয় শত উইংস পাখাকে তিনি খুলে দিলেন। দেখুন পৃথিবীতে সবচেয়ে যে বড় বড় বিমানগুলা এখন যে বানানো হয়েছে 800 সিটের, কি যেন নামটা ভুলে গেলাম, এটি যে কোনো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না, কারণ আর এক বিমান দাঁড়িয়ে আছে, সেগুলোর পাখার সঙ্গে ধাক্কা লাগবে। ইউএসএরই সব এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে না, সান ফ্রান্সিসকো এয়ারপোর্টে ল্যান্ড করতে পারে, ওয়াশিংটন ডালাসে ল্যান্ড করতে পারে, জেএফকে তে ল্যান্ড করতে পারে, লাগোর্ডিয়া এয়ারপোর্টে পর্যন্ত ল্যান্ড করতে পারবে না, এত বড় পাখা আছে এটির। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বান্দা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সেখানে অবস্থান করেছেন, হযরতে জিবরিল আলাইহিসসালাতু ছয়শত পাখা বিছিয়ে নবী আলাইহিসসালাতু ওয়াসাল্লামের সামনে আপন স্ট্রাকচারে দ্বিতীয়বার দর্শন দিলেন। ذو مرة فاستوى وهو بالأفق الأعلى ثم دنا فتدلى, তীরার ধনুকের মাঝে, ধনুকার তার সুতার মাঝে যতটুকু পার্থক্য দূরত্ব, এতটুকু কাছে তিনি হয়ে গিয়েছিলেন। فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى, জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে দ্বিতীয়বার দো মিররাতিন ফাস্তাওয়া, একবার দেখেছিলেন মক্কার দিগন্ততে প্রথমবার, ওহি বন্ধ হয়ে যাওয়ার পরে, প্রথম ওহি যখন গাড়ি হেরাতে এলো, এরপরে 2 থেকে 2.5 বছর পর্যন্ত ওহির ধারাবাহিকতা বন্ধ ছিল, যে জামানাকে বলা হয় ফতরাতে ওহি, ওহির গ্যাপের জামানা, বিরতির জামানা, সেই জামানার পরে আবার মক্কার দিগন্ততে তিনি তাকিয়েছেন, দেখে এক বিরাট ফেরেস্তা, এক সোনালী এক সিংহাসনের উপর বসে পাখাকে ছড়িয়ে দিয়েছে, দিগন্তটা যেন ভরে গেছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম ঘরে এসে বলেছেন দাসিরুনি দাসিরুনি, আমাকে ঢেকে দাও ঢেকে দাও, আমি এমন জিনিস দেখেছি। প্রথমবার তিনি, এটি হলে দ্বিতীয়বার তিনি কম্বল দিয়ে ঢেকে শুয়ে আছেন। হযরত জিবরিল এসে বললেন ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফা আনজির,
হে কম্বলে আবৃত ব্যক্তি, উঠে পড়ুন, দাঁড়িয়ে যান, ফাঙ্গদিল, আপনার রবকে ভয় করুন, ওয়াসিয়াবাকা ফাতাহির। সূরাতুল মুদাস্সির নাজিল হলো, এটি হলো দ্বিতীয় ওয়াহী। দ্বিতীয়বার হযরতে জিবরিলকে আজকে সিদরাতুল মুনতাহার পশ্চে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম দেখলেন। দেখার পরে জিবরিল আলাইহিসসালাতু ওয়াসসালাম বললেন যে এরপরে যে ঘটনা ঘটবে বাকিটুকু আপনাকে একাই যেতে হবে, আমার সাধ্য না স্পর্ধা নেই যে এই গাছকে অতিক্রম করতে পারে। এটা হলো বাউন্ডারি, এটা হলো বর্ডার। ঊর্ধ্ব জগতের যে সমস্ত ফেরেশতারা আছেন তারা এই গাছের নিচে নামতে পারে না, আর নিম্ন জগতের যে সমস্ত ফেরেশতারা আছে এই গাছকে অতিক্রম করতে পারে না। আল্লাহর পক্ষ থেকে যে মেসেজ আসে, ওহী আসে ঊর্ধ্ব জগৎ থেকে, এই সিদরাতুল মুনতাহা এখান থেকে আমরা এই সংবাদ, এই মেসেজকে বহন করে নিয়ে যাই। এইবার এক খণ্ড সবুজ মেঘ এসে নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে যেন ঢেকে নিল। অনেক সময় যখন আকাশ মেঘাচ্ছন্ন থাকে, ক্লাউডি থাকে, সেই সময় দেখবেন যে প্লেন যখন উপরে ওঠে তখন মেঘের ভিতরে ঢুকে যায়, তো মনে হয় যে মেঘ এটাকে ছেয়ে নিয়েছে। নবী আলাইহিসসালাতু ওয়াসসালামকে এক খণ্ড সবুজ মেঘ ঘেরাও করে নিল। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম সিজদায় পড়ে গেলেন। فأوحى إلى عبده ما أوحى الله رب العالمين সঙ্গে তার কথোকপন হলো, আল্লাহর সঙ্গে তার দীর্ঘ আলোচনা হলো। কি আলোচনা হয়েছে আল্লাহ পাক এবং তার হাবিবি ভালো জানেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর বর্ণনা দেননি, আল্লাহ রব্বুল আলামিনও এর বিশদ বর্ণনা দেননি। ফার্সি একটা কবিতা আছে, মিয়ানে আশেকো মা শুকরা চিরঞ্জিস্ত কিরামান কাতিবিন রাহম খবর নিস্ত। যদিও নাকি মিনিংটা ভালো না, যে আশেক মাসুকের মাঝে যে এক রিদ্রতা আছে, গোপনীয়তা আছে, এটা হল কবি বলতেছে কিরামান কাতিবিনেরও খবর নাই, অর্থাৎ হল পৃথিবীর কারো খবর নাই। অবশ্যই কিরামান কাতিবিনের খবর আছে। তে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম তিনি হলেন আল্লাহ রব্বুল আলামিনের আশেক, আর আল্লাহ পাক হলেন তার হল মাশুক। আশেক আর মাশুকের মাঝে আজকে যে কথোকপন হয়েছে এটা আশেক আর মাশুক ছাড়া পৃথিবীর আর কারো জানার উপায় নেই, বোঝারও কোনো উপায় নেই। যা কথোকপনের প্রয়োজন সেটি কথোকপন হয়েছে। এরপরে ফকালা হুজুর বলেন, ফফরাদা আলাইয়া খামসিনা সালাতান ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন। নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম আজকে তার প্রভুর দরবারে এসেছেন, কিছু তো হাদিয়া তোহফা নিয়ে আসতে হয়। জামাই যখন শ্বশুর বাড়িতে যায় দেখবেন যে মিষ্টি নিয়ে যায়, এটা নিয়ে যায়, সেটা নিয়ে যায়। শ্বশুর যখন জামাই বাড়িতে আসে তখন দেখবেন যে ইলিশ মাছ নিয়ে আসেন, বড় বোয়াল মাছ নিয়ে আসে, এরপরে হলো কাঁঠাল নিয়ে আসে, আম নিয়ে আসে, এরপরে হলো মিষ্টি নিয়ে আসে। আবার সবার শ্বশুর কিন্তু এরকম না, আবার সব জামাইও কিন্তু এরকম না, কেউ এক প্যাকেট বিস্কুটও নেয় না। এরকম শ্বশুরও আছে, এরকম জামাইও আছে। যাই হোক, আমরা যেন এরকম না হই, বিয়াই বিয়াই বাড়িতে যায় হাদিয়া নিয়ে। আজকে আল্লাহর রসুল আল্লাহর সান্নিধ্য এসেছেন, কি নিয়ে এসেছেন? খালি হাতে যান নাই, অম্মতের গুনাহ নিয়ে এসেছেন, অম্মতের পক্ষ থেকে সুপারিশ করার জন্য এসেছেন। আর আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর হাবিবকে নিজের সান্নিধ্যে নিয়ে এসেছেন, একেবারে কি খালি হাতে ফিরিয়ে দিবেন? অবশ্যই নয়। আল্লাহ রব্বুল আলামিন শুধু খালি হাতে তাকে ফিরিয়ে দিবেন না। দেখেন, আপনার ঘনিষ্ঠ বন্ধুর বাড়িতে আপনি বেড়াতে গেছেন, দীর্ঘদিন পরে সাক্ষাৎ অথবা বিচ্ছিন্নতার পরে প্রথম সাক্ষাৎ হয়েছে। আপনার বন্ধু জানে যে এর মাঝে আপনি বিয়ে শাদী করেছেন, আপনার ছেলে মেয়ে হয়ে গিয়েছে, আপনার সংসার হয়ে গিয়েছে। আসার সময় বন্ধু এক লাগেজ গিফট কিনে রেখেছে, বলতেছে এইটা হলো তোমার জন্য, এই গিফটটুকু হলো তোমার ওয়াইফের জন্য। এই গিফটগুলো হলো তোমার কন্যা সন্তানদের জন্য, আর এগুলো হলো তোমার পুত্র সন্তানদের জন্য। তাহলে ফ্যামিলির প্রত্যেকের জন্য গিফট দিয়ে দিচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ পাকের সান্নিধ্যে গেছেন, আল্লাহ পাক গিফটটা কি শুধু আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লামকেই দিবেন, নাকি তার রুহানি সন্তান যারা কিয়ামত পর্যন্ত আসবেন সবার জন্য গিফট দিবেন? সবার জন্য তিনি উপহার দিয়ে দিলেন। সেই উপহার কি? ফাফারাদা আলাইয়া খামসিনা সালাতাম মিন কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, যে দিনে রাতে 50 ওয়াক্ত নামাজ ফরজ করা হলো উম্মতের জন্য। এটা হলো এমন গিফট। ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, হে নবী, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আপনার প্রভু আপনাকে অচিরে এমন জিনিস দান করবেন, ফাতারদা, যা পেয়ে আপনি পুলকিত হয়ে যাবেন, আনন্দিত হয়ে যাবেন, আপনার হৃদয় মন সব ভরে যাবে, আপনি আপনার চেহারার মাঝে আনন্দের হিল্লোল বয়ে যাবে। সুতরাং নবী আলাইহিস সালাতুসসালামকে খালি হাতে ফিরাবেন না। তিনি ফিরে এলেন, আসার পথে ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের সঙ্গে দেখা। ইব্রাহিম আলাইহিস সালাতুসসালাম হুজুরকে নসিহত করছেন যে আপনার উম্মতকে জান্নাতে বেশি বেশি করে গাছ লাগাতে বলবেন, জান্নাতের মাটি বড় উর্বর। কোনো কোনো রাওয়ায়তে আসছে যাওয়ার পথেই বলে দিয়েছেন, কোনো কোনো রাওয়ায়তে আসার পথে। যাই হোক, হুজুর বললেন আমার উম্মত থেকে এমন বালিকাময় উদ্যানে যেখানে শুধু পাথর আর পাহাড় ছাড়া কিছুই নাই, সেখানে গাছ কিভাবে লাগাবে? ইব্রাহিম আলাইহিসসালাম বললেন আপনার উম্মত যদি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম এই তাসবিহটা পাঠ করে, তার পক্ষ থেকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে একটি গাছ রোপণ করে দিবেন। যেই জায়গায় গাছ নেই সেই জায়গার সৌন্দর্য ফুটে ওঠে না। সেই জন্য তো মানুষ দেখবেন যে পিকনিক করতে গাছ যেখানে আছে, পানি যেখানে আছে সেখানে যায়, মরুভূমির ভিতরে কেউ পিকনিক করতে যায় না। আরবদের কাছে নাই গাছ, এই জন্য তারা না পেরে তারা মরুভূমির ভিতরে পিকনিকে যায়। তো যাই হোক, নবী আলাইহিসসালাম ফিরে এলেন মুসা আলাইহিসসালামের কাছে, ষষ্ঠ আকাশে তার সঙ্গে দেখা হল। তিনি জিজ্ঞেস করলেন, বড় আশা নিয়ে বসে আছেন, হায় রে কপাল রে, যে তুর পর্বতে গিয়ে আমি আল্লাহর সান্নিধ্য লাভের জন্য কত চেয়েছিলাম, আমাকে সান্নিধ্য দিল না। আর এই আখিরুজ্জামানের পয়গম্বর তিনি একবারও বলেননি তিনি তাকে আল্লাহ রাব্বুল আলামিন সান্নিধ্য দেওয়ার জন্য আল্লাহ পাক নিমন্ত্রণ করে নিয়ে গেছেন। সুতরাং মুসা আলাইহিস সালামের কৌতূহলটা অন্যের চেয়ে বেশি হওয়াটাই স্বাভাবিক। ইব্রাহিম আলাইহিস সালামের কৌতূহল হবে না, আদম আলাইহিস সালামের কৌতূহল হবে না, কারণ হলো কি, তারা প্রতিদ্বন্দ্বী না, তারা দুজনেই হলো পিতা। পিতাদা সন্তানের উন্নতি দেখে কখনোই কৌতূহল জাগে না, বরং পুলকিত হয়। সেই জন্য ইব্রাহিম আলাইহিস সালাতুসসালামের কৌতূহলটা মুসা আলাইহিস সালামের মতো ছিল না। হযরত মুসার সবচেয়ে বেশি কৌতূহল, তিনি জিজ্ঞেস করলেন, ফাইদা ফানাসালতু ইলা মুসা ফাকালা মা ফরাদা রাব্বুকা আলা উম্মতিক, আপনার উম্মতের উপর মহাপ্রভু আজকে কি ফরজ করেছেন, কি গিফট দিয়েছেন? কুলতু খামসিনা সালাতান, আমি বললাম যে 50 ওয়াক্ত নামাজ উপহার দিয়েছেন। কয়লা ইরজি ইলা রাব্বিকা ফাসআলহু আত-তাখফিফ, আপনি আপনার মহাপ্রভুর কাছে ফিরে যান এবং তাকে তার কাছে রিডিউস করে নেওয়ার জন্য, কম করে নেওয়ার জন্য আপনি তার কাছে আপিল করেন, দরখাস্ত করেন, অনুরোধ করেন। ফা ইন্না উম্মাতাকা লা ইউতিকুনা যালিক, কারণ আপনার উম্মত পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে সক্ষম হবে না। ফাইন্নি কদ বালাউতু বি কদ বালাউতু বনি ইসরাইল, কারণ আমি বনি ইসরাইলের দ্বারা পরীক্ষিত নবী, আল্লাহ কওমে আমালিকার বিরুদ্ধে যুদ্ধ করতে নির্দেশ দিয়েছেন, বাইতুল মাকদাস উদ্ধার করতে, মাতৃভূমি উদ্ধারের যখন নির্দেশ দিয়েছেন তখন আমার এই জাতি আমাকে উত্তর কি দিয়েছিলেন, فَذْهَبْ أَنْتَ وَرَبُّكَ فَقَاتِلَا إِنَّا هَاهُنَا قَاعِدُونَ, হে মুসা তোমার যদি এই শক্তিশালী সেনাবাহিনীর বিরুদ্ধে যুদ্ধ করতে সাজ জাগে, ইচ্ছে জাগে, পরিকল্পনা যদি করেই থাকো, তুমি আর তোমার রব যে তোমার আল্লাহ যে ওখানে যুদ্ধ করো, আমরা এখানেই বসে থাকবো, যুদ্ধতে যুদ্ধ করতে যাব না, আমি বড় পরীক্ষিত নবী, আমি বনি ইসরাইলের দ্বারা পরীক্ষিত হয়েছি, এক্সপিরিয়েন্স থেকে বলছি, আপনার উম্মত আরো দুর্বল, এরা পারবে না। তখন হযরত জিবরিলের দিকে তিনি তাকালেন, কারণ এটা তো ষষ্ঠ আকাশ ফিরতেছেন। তখন জিবরিল আলাইহিসসালাম ইঙ্গিত করে বললেন যে যান, আবার যান। তখন তিনি ফিরে আসলেন, ফিরে এসে নবী আলাইহিসসালাম কালা ফারাজাতু ইলা রাব্বি ফাকুলতু ইয়া রাব্বি খফফ আলা উম্মতি ফাহাত্তা আন্নি খামসান, আমি বললাম রব্বুল আলামিন আমার উম্মত এই পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। আরে ভাই, বিশ রাকাত তারাবির নামাজই পড়তে পারে না, বিশ রাকাত তারাবি কমাতে কমাতে আট রাকাতে নিয়ে আসছে, আবার এখন আবার নতুন কোমানের ফন্দি আটতেছে, তারাবি আর তাহাজ্জুদ একই জিনিস, একটা পড়লেই হয়, অর্থাৎ তারাবির কোনো দরকার নাই। যারা বিশ রাকাত তারাবি পড়তে পারে না তারা বুঝি পঞ্চাশ ওয়াক্ত নামাজ পড়তে পারবে? সুবহানাল্লাহ, মুসা আলাইহিসসালাম কি অনুগ্রহটা না এই উম্মতের উপর করে দিয়েছেন, নইলে তো এই উম্মতের অবস্থা তো গুরুচরণ হয়ে যেত। আল্লাহ রাব্বুল আলামিন পাঁচ ওয়াক্ত কমিয়ে দিলেন, আবার আসছেন মুসা আলাইহিসসালাম একই কথা বলেন যে আপনার উম্মত পারবে না, আবার যান। জিবরিলের দিকে হুজুর তাকান, এবারও হযরত জিবরিল ইঙ্গিত দিলেন চলেন যাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এইবার বারংবার যেতে যেতে পাঁচ অক্ত করে কমাতে 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 পাঁচে এসে ঠেকল। এখন একটা স্বভাবতই প্রশ্ন জাগে, আল্লাহ রাব্বুল আলামিন প্রথমবারই পাঁচ অক্ত করে দিলেন না কেন, বারবার কেন রসুলকে যাওয়ার, বারবার কেন যেতে হলো তাকে, পাঁচ অক্ত করে রিডিউস কেন করলেন, একবারে ৪৫ অক্ত কমা দিলেই তো হতো। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য পাঁচ অক্ত করে কমিয়েছেন, আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বারবার তার কাছে ফিরে আসুক, এটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে পছন্দনীয় ছিল, আল্লাহ পাক এটাই চেয়েছেন। এবং আল্লাহর রসুল বারংবার এসে আমার সান্নিধ্যের বরকত হাসিল করে যাক, আল্লাহ রাব্বুল আলামিনও এটাই চেয়েছিলেন। সেই জন্য নবী আলাইহিসসালাম পাঁচ নং ৪৫ ৯ বার গেছেন, এরপরে যখন পাঁচ অক্ত এসে ঠেকেছে হুজুর বলেন ফলাম আজল আরজি বাইনা রব্বি তবারক ওয়া তাআলা ওয়া বাইনা মূসা হাত্তা ক্বালা ইয়া মুহাম্মদ ইন্নাহুন্না খামসু সলাওয়াতিন কুল্লা ইয়াউমিন ওয়া লাইলাতিন লিকুল্লি সলাতিন আশারুন ফাযালিকা খামসুনা সলাতা। সুবহানাল্লাহ, কি অনুগ্রহ আল্লাহ পাক করেছেন। এইবার মূসা আলাইহিস সালাম বলতেছেন আপনার উম্মতে পাঁচ অক্তও পারবে না, মূসা আলাইহিস সালাম এক্সপিরিয়েন্স থেকে বলেছিলেন, অভিজ্ঞতার থেকে বলেছিলেন, আজকে 1.8 বিলিয়ন মুসলমান, এর মাঝে 1 বিলিয়ন মুসলমান হল বেনামাজি, আর 0.8 বিলিয়ন মুসলমান কোন রকমে নামাজ পড়ে তাও আহকামত জানে না, সুরাকেরাত ঠিক নাই, হালাল হারাম বাস বিচার নাই, যারা নামাজ পড়ে তাদেরও কোনো ঠিক ঠিকানা নাই। মুসা আলাইহিসসালাম সাদে বলেছিলেন, এরপরে মুসা আলাইহিসসালাম আবার বলেছেন যে আপনি যান, ইন্না উম্মত কালা ইয়াতিকুন যালিক, আপনার উম্মত পাসক্তও পারবে না। হুজুর বললেন ফারজি ইলা রব্বিকা ফাসআলহু তাখফিফ, হুজুর বলেন যে বারবার গেছি আর কতবার যাওয়া যায়, শরম লাগে না? একটা তো শরম লাগে, এই যে আপনাদের কাছে আমি বারবার চান্দা চাই, আপনারা মনে করেন আমার শরম লাগে না? আমারও শরম আছে, আমারও শরম লাগে, আবার একদম বেহায়া মনে করবেন না, কিন্তু দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তখন আর শরম শরম থাকে না। আল্লাহর ঘরকে প্রতিষ্ঠিত করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদকে প্রতিষ্ঠিত করতে হলে নিজের শরমকে শরম মনে করা লাগে না। নিজের জন্য তো আপনাদের কারো কাছে পয়সা চাইনি, কেউ বলতে পারেন নিজের জন্য পয়সা চেয়েছি জীবনেও না, হ্যাঁ লোন চেয়েছি কিছু মানুষের কাছে, বিশেষ করে যখন বাড়ি কিনছিলাম, সুদমুক্ত বাড়ি কেনা তো ইজি না, অনেক ভাইরা সহযোগিতা করেছেন, আল্লাহ পাক তাদেরকে উত্তম বিনিময় দান করো, জান্নাতে তাদের বাড়ি তৈরি করে দিন, এটি কামনা করি। তাছাড়া নিজের জরুরতে আজও পর্যন্ত 20 বৎসর নর্থ আমেরিকায় কোনো মুসলমান ভাই বলতে পারবেন না যে আমি তার কাছে এক পয়সা কোনোদিন চেয়েছি নিজের জন্য, আমার ফ্যামিলির জন্য, ভিক্ষা যা করেছি সব হলো আল্লাহ পাকের ঘরের জন্য করেছি। সুতরাং তারপরেও তো একটা শরম লাগে, শরম লাগে। হ্যাঁ, নবী আলাইহিসসালাম একই পন্থায় বলছেন যে বারবার গিয়েছি, আল্লাহ পাকও আমার আমার আপিল কবুল করেছেন, কিন্তু আর কত যাব, লজ্জা লাগে। সেই জন্য হুজুর ফালাম আজাল আরজি বাইনা, আর আল্লাহ পাকের কথার ডিজাইনেও যেটা বুঝেছি, এইবার গেলেও আর কাজ হবে না, কমা দিবে না। ফালাম আজাল আরজি বাইনা রব্বি তাবারাক ওয়া তাআলা বাইনা মূসা আলাইহিসসালাম, আমি বারবার আল্লাহ রব্বুল আলামিন এবং মূসা আলাইহিসসালামের মাঝে যাতায়াত করেছি। হাত্তা কাল, এমনকি আল্লাহ পাক শেষের বার বলে দিয়েছেন, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ, ইন্নাহুন্না খামসা সালাওয়াতিন কুল্লা ইয়াউমিন আলাই, এই যে 5 ওয়াক্ত নামাজ দিন রাতে তোমাকে আপনাকে দেওয়া হলো, এটা হলো কোয়েন্টিটিকে রিডিউস করে দেওয়া হলো, সংখ্যা কমিয়ে দেওয়া হলো, কিন্তু সোয়াব আমি আল্লাহ কমাই নাই। সুবহানাল্লাহ, লিকুল্লি সলাতিন আশারুন, এক ওয়াক্ত নামাজ আদায় করলে 10 ওয়াক্ত নামাজের সওয়াব আমি আল্লাহ পাক দান করব। তাহলে 5 ওয়াক্ত নামাজ পড়লে 50 ওয়াক্ত যেটি প্রথম ফরজ করা হয়েছে সেই 50 ওয়াক্তের সওয়াবই আমি আল্লাহ দান করব। ফাযালিকা খামসুনা সলাতান, এরপরে আল্লাহ পাক আরো বললেন, ওমান হাম্মা বিহাসানাতিন ফালাম ইয়ামালহা কুতিবা লাহু হাসানা, যেই ব্যক্তি কোন নেক আমলের ইন্টেনশন করবে, ইচ্ছে করবে, নিয়াত করবে, সাথে সাথে তাকে এই নিয়াতের বরকতে একটি নেক আমল, একটি নেকি তাকে দান করা হবে। ফা ইন আমালাহা কুতিবা লাহু আশারান, আর যদি সেই আমলটি নিয়াত যা করেছিল সেটা বাস্তবে পরিণত করেছে, তাহলে সাথে সাথে তাকে 10টি সওয়াব দান করা হবে। উম্মতে মুহাম্মাদের এটি ফ্যাসিলিটিস, বৈশিষ্ট্য, 1-এ 10, যেটাই করবেন 10। ওমান হাম্মা বিসাইয়াতিন, দেখুন আল্লাহ পাক কত তুক দয়ালু, কেউ যদি কোনো খারাপ কাজের নিয়াত করে আল্লাহ আমাদেরকে হেফাজত, ফালাম ইয়ামালহা, যতক্ষণ পর্যন্ত সেই কাজ না করবে, লাম তুকতাব শাইআন, তার কোনো কিছু গুনাহ লেখা হবে না। গুনার ফর এক্সাম্পল, আজকে নিয়াত করেছে আজকে রাতে রাতে হলো মদ পান করব, এখনো পর্যন্ত গুনাহ লেখা হয় না, কিনেছে এখনো গুনাহ লেখা হয় না, পকেটে ভরে বাসায় নিয়ে গেছে গুনাহ লেখা হয় না, এইবার ঢকঢক করে পান করেছে। কাতেবিন, যিনি গুনাহ লেখেন তিনি বলেন লিখবো নাকি, কেরামান বলে একটু অপেক্ষা করো, তৌবা করে কিনা, যদি তৌবা করে তাহলে তার লেখার প্রয়োজন নাই, আর যদি তৌবা না করে সার্টিন টাইমের পরে তখন গুনাহ লেখা হয়, এবং একটা পাপের গুনাহ একটাই লেখা হয়। ফাইন আমিলাহা কুতিবা সাইয়াতান ওয়াহিদাতান কাল ফানাযালতু হাত্তা ইনতাহাইতু ইলা মূসা ফাখদারতুহু ফাখবারতুহু, মূসা আলাইহিস সালামের কাছে আসছি খবর দিলাম, ফাকালা ইরজি ইলা রব্বিকা ফাসআলহু তাখফি, আবার যান পাসক্তও পারবে না। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাকুলতু قد رجعت الى ربي حتى استحييت منه বারবার গেছি এখন লজ্জা লাগছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো কি দিলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরো দুইটা জিনিস দিয়েছেন। একটা হলো সূরাতুল বাকারার শেষ আয়াত, আমানার রাসূল বিমা উনজিলা ইলাইহি মিন রাব্বিহি ওয়াল মুমিনুন থেকে ইলা আখিরিস সূরা, সমগ্র কোরআন নাজিল হয়েছে এই দুনিয়াতে শুধু আমানার রাসূল থেকে সূরাতুল বাকারার এই আয়াতগুলি নাজিল হয়েছে সিদরাতুল মুনতাহায়। সমস্ত ইবাদত ফরজ হয়েছে জমিনে, শুধুমাত্র পাঁচ ওয়াক্ত নামাজ ফরজ হয়েছে সিদরাতুল মুনতাহার বর্ষে। সেই জন্য প্রত্যেকেই পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, আর যারা আজকে বয়ান শুনছেন প্রত্যেকেই নিয়াত করবেন সূরাতুল বাকারার শেষ রুকুটা মুখস্থ করার জন্য। ইমাম মুসলিম আলাইহির রহমান তিনি বর্ণনা করেছেন বাবু সিদরাতুল মুনতাহা, এই অধ্যায়ে প্রথম হাদিস অর্থাৎ মুসলিম শরীফের 279 নম্বর হাদিস। এটি নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বলে ইদ ইয়াকশা সিদরাতা মা ইয়াকশা, যখন সিদরাতুল মুনতাহাকে ঢেকে নেওয়া হয়েছিল আল্লাহ পাক আমার সঙ্গে কথোকপন করেছিলেন, সেই সময় কলা ফিরাশুম মিন দাহাবিন, স্বর্ণের প্রজাপতি সেখানে ওরা উঠতেছিল। কলা উআতিয়া রাসূলুল্লাহ সালাতান, তিনটি জিনিস দান করা হয়েছে, উআতিয়া আস-সালাওয়াত আল খামসা, পাঁচ ওয়াক্ত নামাজ দান করা হয়েছে, ওয়া উতিয়া খাওয়াতিমা সূরাতুল বাকারা, সূরাতুল বাকারার শেষ রুকু সেখানে নাজিল হয়েছে। আর আরেকটি হল গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহ মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত, শিরক সারা যত বড় পাপ থাক, যত বড় গুনাহ থাক, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দিবেন। শিরকের গুনাহ মাফ হবে দুনিয়াতে যদি তওবা করে, শিরক ছেড়ে দিয়ে তওবা করলে আখেরাতে মাফ হবে না। আর আখেরাতে আল্লাহ ইচ্ছা করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, এক্সেপ্ট শিরক। আমান ইউশরিক বিল্লাহ ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যে শিরক করলো তার জন্য জান্নাত চিরতরে হারাম হয়ে গেল। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, আল্লাহ ইচ্ছে করলে যে কোনো গুনাহ মাফ করে দিতে পারেন, একসেপ্ট হলো শিরক। শিরককে আল্লাহ পাক মাফ করবেন না, তবে হ্যাঁ দুনিয়াতে যদি শিরক করার পরেও মাফ চায় আল্লাহ পাক মাফ করে দিবেন। এই আয়াতগুলো এই হাদিস সম্পৃক্ত হলো আখেরাতের সাথে। দেখুন অনেক সাহাবি তো আগে শিরক করেছেন, এরপরে সাহাবি হননি। যারা মূর্তি পূজক ভাইরা বোনরা আছেন তারা যদি তৌবা করে যদি খাঁটি মুসলমান হয়ে যান আল্লাহ মাফ করবেন না, অবশ্যই করবেন, দুনিয়াতে মাফ করে। কেউ মাজার পূজা করেছেন, মাজারে যে সেজদা দিয়েছেন, পীর বাবার পায়ে চুমু দিয়েছেন, এরপরে মাজারের কাছে যে মান্নত মেনেছেন চেয়েছেন, এগুলো শিরক হয়েছে, এখন তৌবা করলে আল্লাহ পাক মাফ করে দিবে। কিন্তু তৌবা বিহীনভাবে যদি কবরে যায় আখেরাত মাফ হবে না, এটির অর্থ হলো এই। এরপরে নবী আলাইহিসসালাতু ওয়াসসালাম বাইতুল মাকদাসে ফিরে এলেন। চেয়েছিলাম আগামীকালকে প্রশ্নোত্তর, কিন্তু মেরাজের আলোচনায় শেষ হলো না। আশা করি মেরাজের আলোচনাটা এই সপ্তাহে আমরা শেষ করে ফেলি, বাকিটুকু ইনশাআল্লাহ, বাকিটুকু আরো বেশি গুরুত্বপূর্ণ। আপনারা মনে রাখবেন যে আমরা বাইতুল নবী আলাইহিস সালাম বাইতুল মাকদাসে ফিরে এসেছেন, নামাজের সময় হয়ে গিয়েছে, এই জন্য আজকে আর দীর্ঘায়িত করা সম্ভবপর হচ্ছে না। মুসল্লি ভাইরা জামাতের জন্য দাঁড়িয়ে আছেন, আজকে দোয়া করারও সময় নেই। আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদের আগামীকালকেও অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আগামীকালকে আমরা মেরাজের আলোচনার তৃতীয় পর্বটা শেষ করব, এবং আজকেও আপনাদের কাছে অনুরোধ প্রত্যেকে ইনশাআল্লাহ একজন একজন শ্রোতাকে ইনশাআল্লাহ আপনারা আগামীকালকের জন্য প্রস্তুতি করে নিয়ে আসবেন। আজকে শুক্রবারের রাত, প্রত্যেকেই আজকে তাহাজ্জুদের নামাজ পড়বেন, এবং তাহাজ্জুদের নামাজ পড়ে আজকে গুনাহ থেকে তৌবা করবেন। বহু শিরক, বহু বিদআত, বহু পাপাচার আমরা দুনিয়ায় করেছি, আজকে তাহাজ্জুদের পরে হৃদয় উজাড় করে চোখের পানি ছেড়ে দিয়ে আজকে কান্নাকাটি করবেন। আর ইনশাআল্লাহ আগামীকালকে আপনারা যে সমস্ত পুরুষ ভাইরা আছেন, আপনাদের নাম যদি জুমার নামাজের জন্য রেজিস্ট্রেশন হয়ে থাকে আপনারা আসবেন। এ সপ্তাহে
30% অকুপেন্সি হওয়ার কথা ছিল কিন্তু হয়নি, এখনো 10 জনের রেস্ট্রিকশনটাই আছে। সুতরাং কালকে ঢালাওভাবে নামাজ হবে না, যারা শুধুমাত্র লিস্ট করেছেন তারাই নামাজ পড়তে পারবেন কালকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। একটা ছোট্ট কোশ্চিন এসেছিল, যেহেতু কালকে জুমার দিন, আমি এই কোশ্চিনের পরবর দিনেও বলবো, আজকেও বলে দিচ্ছি যে আমরা বাসায় অনেকে পুরুষরা যারা আছি একা একই আছি, আমাদের বাসায় তিনজন অথবা চারজন বালেক পুরুষ নেই, তাহলে আমরা কি করব? যদি আপনার জুমার নামাজ পড়ার জন্য কোনো সুযোগ না থাকে এবং আপনার বাসাতেও যদি এ ধরনের চারজন বা তিনজন বালেক পুরুষ না থাকে, তাহলে আপনি জুমার পরিবর্তে জহরের নামাজ পড়বেন। যেহেতু আপনি কোথাও চান্স পাননি, যাওয়ার সুযোগ হয়নি, এই জন্য গুনাহ হবে না, জহরের নামাজ আদায় করলেই যথেষ্ট হয়ে যাবে। তবে চেষ্টা করবেন এক মসজিদে না হলে আর এক মসজিদে অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। একা একই জুমার নামাজ পড়া যাবে না, জামাত হলো কন্ডিশন জুমার নামাজের জন্য। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।